إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان. قال رجل يا رسول الله ما هي الموجبتان؟ قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. رواه مسلم. সম্মানিত সভাপতি, উপস্থিত আজকে সম্মেলনের প্রধান আকর্ষণ শিরিক বিদাতের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠ, উত্তরবঙ্গের শ্রেষ্ঠতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আল বারকাতুল ইসলামী আসসালামের সুনামগণ্য প্রিন্সিপাল শ্রদ্ধাবান অনুষ্ঠান শেখ আব্দুর রাজ্জাক বিনীত উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, সুধী মন্ডলী এবং সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম মাতৃমন্ডলী এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সামনে আজকে আমার আলোচনার বিষয় সমাজের প্রচলিত জাহেলিয়াত। আলোচনার পূর্বে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আশেপাশে অনেকে কথা বলছেন, কথা বন্ধ করে এই মহফিলের মর্যাদাকে রক্ষা করুন। যারা দাঁড়িয়েছেন তারা বসে আলোচনা শোনার চেষ্টা করুন। মাহফিলের উদ্দেশ্যে বলবো, আপনারা পরস্পরের কথা না বলে আলোচনার দিকে মনোযোগ দিন। যারা দায়িত্বশীল বৃন্দ আছেন আমি আহ্বান জানাচ্ছি, আপনারা লক্ষ্য রাখুন, আশেপাশে কেউ দাঁড়িয়ে থাকতে চাইলে তাকে অনুরোধ করুন চলে যাওয়ার জন্য, নইলে বসতে বলুন। ইসলামের আগমনের পূর্বে যে যুগটা ছিল সেই যুগকে বলা হয় জাহেলি যুগ। জাহেলি যুগের যেগুলো করণীয় অর্থাৎ যেগুলো শরীয়ত অনুমোদন করেছে সেইগুলো আবুল করা যায়, পক্ষান্তরে যেগুলোকে হারাম ঘোষণা করেছে এইগুলো করা পরিষ্কার হারাম। তার মধ্যে অন্যতম একটি বিষয় সমাজে প্রচলিত শির্ক। এই শির্ক কোন মুসলিম ব্যক্তি করতে পারে না, সেটা হারাম। জাহেলিয়াতের মধ্যে আরো কিছু বিষয় রয়েছে, তার মধ্যে অন্যতম একটি বিষয় সুদ, একটি জাহেলি প্রথার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রথা। আরো আছে জাহেলি প্রথার মধ্যে সমাজে বর্তমানে চলছে গান বাজনা অশ্লীলতা। জাহেলি প্রথার মধ্যে আরো অন্যতম আছে সে প্রথাটি হল মহিলাদের পর্দাহীন চলাফেরা করা এবং দায়িত্বের প্রভাব থাকা পরিবারে দায়িত্বশীল সচেতন না হওয়া। আমি পর্যায়ক্রমে কিছু হারাম বিষয় জাহেলি প্রথা সমাজে যেগুলো চালু আছে সেগুলো উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার অফিসে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল মায়েদার 75 নম্বর আয়াতে আফাহুমুল জাহিলিয়া ইয়াকুল, তারা কি আবার জাহেলিয়াতের দিকে ফিরে যেতে চাচ্ছে? যারা আল্লাহর প্রতি ইমান এনেছে, কোরআন এবং সুন্নাহকে মেনে নিয়েছে, তাদের জন্য আল্লাহর নিকট থেকে আসা বাণীর যে উত্তম বিধান কি হতে পারে, অর্থাৎ কোরআন সুন্নাহ বর্তমানে জাহেলী যুগে ফেলে আসা সমস্ত অনাচার ইসলামের দৃষ্টিতে মুসলিমদের জন্য পরিষ্কার খারাপ। আমার দিকে লক্ষ্য রাখুন, জাহেলি জিনিসটা কত নোংরা। সূরা আহজাব 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকরণ আপনি বুয়ুতিকুম না ওয়ালা তাবাররুজ তাবাররুজাল জাহিলিয়াতি রুগা, মহিলারা ঘরের মধ্যে অবস্থান করবে তোমরা, জাহিলি যুগের নেই, কখনো নিজের শরীরকে মানুষের সামনে প্রদর্শন করো না, দেখাও না। এখানে জাহিলিয়াত শব্দটা ব্যবহার হয়েছে, বুঝে যাচ্ছে জাহিলিয়াত শব্দটা, জাহিলি শব্দ কোরআনেও রয়েছে, হাদিসে রয়েছে, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীর তৃতীয় খণ্ডের 1016 পৃষ্ঠায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তিন শ্রেণীর মানুষ রয়েছে, তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাগান্বিত থাকে, তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ সর্বদা রাগান্বিত থাকে, সর্বদা অভিশাপ দাখিল করেন, গজব বর্ষণ করেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ মুক্তাগিন ইসলাম সুন্নাতাল জাহিলিয়া, অর্থাৎ ইসলামী সমাজে জাহেলি প্রথা প্রবর্তন করে, জাহেলি প্রথা চালু করে। তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা গজব নাযিল করেন, সর্বদা অভিশাপ নাযিল করেন, সর্বদা রাগান্বিত থাকেন। তার মধ্যে হল মুস্তাকিম ফিল ইসলাম সুন্নাতাল জাহিলিয়া, মুসলিম সমাজে জাহেলি সুন্নাতকে চালু করা। এই এলাকায় সিডির কোন দোকান ছিল না, যদি কোন ব্যক্তি অস্থির সিডির ব্যবসা শুরু করে ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা গজব নাযিল করে, এটা হলো জাহেলি সুন্নাত। এই এলাকায় আগে কখনো গান বাজনা চলতো না, কিন্তু কোন ব্যক্তি হঠাৎ করে রেডিও হোক, টিভি হোক বা অন্য কোন পন্থায় গান বাজনা যে অর্থ হল, যতদিন গান বাজনা করবে ততদিন তার উপরে গজব নাযিল হবে। দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী কিতাবুল জানায় 178 পৃষ্ঠা প্রথম খণ্ডের, আমরা রাসূল বলছেন সুজা কথা, এখানে কোন ফাঁক যোগ আল্লাহ রাসূল রাখেননি। যে ব্যক্তি জাহেলি প্রথার দিকে মানুষকে আহ্বান করবে, ফলে ইসলামিনা ওই ব্যক্তি আমার উন্মতের অন্তর্ভুক্ত নয়, এটা অপরিষ্কার কথা। কোন ব্যক্তি যদি জাহেলি যুগের কোন একটি প্রথার সঙ্গে সংশ্লিষ্ট হয়, ওই ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উন্মত বলে দাবি করতে পারবে না। এই সমস্ত যারা আছে সমাজে, তারা অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করতে পারবে না, কারণ এটা জাহেলি যুগে হারাম ছিল, ইসলামকে হারাম ঘোষণা করেছে, এটা কিয়ামত পর্যন্ত হারামই থাকবে, এটা পর্যন্ত দায়ের করতে পারবে না। সুখ, এই সুখ যে নামেই বলা হোক না কেন, সে ডেস্টিনি নামে হোক, মাল্টিলেভেল 2000 হোক বা যে কোনো নামে হোক, ফারিস্ট হোক, লাইফ ইন্স্যুরেন্স হোক, বিমা হোক, ব্যাংক হোক, যে কোনো নামের মাধ্যমে যদি সুদ চালু রাখে, কোনো মুসলিম ব্যক্তি যদি সুদ খায়, নিঃসন্দেহ ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দাবি করতে পারে। তিন নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলী প্রথা অনুসরণ করবে মানুষকে জাহেলী প্রথা থেকে আহ্বান জানাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাইন্নাহু যুক্তা জাহান্নাম, ওই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে। যে ব্যক্তি জাহেলি কাজের সঙ্গে জড়িত থাকবে, কোন মহিলা যদি ফটুয়া গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, কোন মেয়ে যদি পর্দা না করে, যদি মাথার চুল ছোট করে, চোখের ভুল চিকন করে, দাঁত যদি শান দিয়ে চিকন করে, কোন মহিলা যদি পুরুষের পোশাক পরিধান করে, এই মহিলা হল জাহেলিয়াতের অন্যতম কোথাও বিপর্যয়ের সাথে জড়িত। এই মহিলার জন্য পরিষ্কার কথা হলো ও জাহান্নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার কথা বলেছেন, মান্দা বিদাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলী প্রথা সমাজে চালু করবে, ফাইন্নাহু যুক্তা জাহান্নাম, নিশ্চয় ওই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে। ওয়াইন সালা, যদি ও সিয়াম পালন করে, ওয়া সাল্লা, যদি ও সালাম দায় করে, ওয়া সালাম আনতাহু মুসলিম, যদি ও নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করে, তবুও জাহান্নামে যাবে। জাহেলী কাজটা এতই নোংরা, এতই নিকৃষ্ট, এতই জঘন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথাকে এরকম দৃষ্টিতে দেখেছেন। একজন মহিলা সিয়াম রেখেছে, সে পুরো রমজান মাসে সিয়াম রাখছে, অথচ অফিসে যখন যাচ্ছে তখন গায়ে কাপড় নেই, এর জন্য কোনো সিয়াম নেই। তো বেপর্দা একজন মহিলা অত্যন্ত দেখতে মুসল্লি মনে হয়, কিন্তু পর্দা করে না, ওর খালাতের কোনো দাম নাই। একজন মহিলা বা জাহেলী কালের সাথে কেই জড়িত, নিজে যদি পাক্কা মুসলমান বলে মনে করে না, আমি প্রকৃত মুসলিম, তবু ওই ব্যক্তি মুসলিম নয়, তার নামে ঘড়ি হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিদ্ধান্ত নিয়েছেন। মুস্তাদ আহমদ 14553 নম্বর আছে, এখানে কোনো আট নেই যে আপনাকে আল্লাহ সাহায্য দিলেন। সুতরাং আপনার সদা হন, অর্থাৎ কোন ব্যক্তি যদি জাহেলি কোনো কাজের সাথে জড়িত হয়, এক নম্বর সমাধান পাওয়া গেল, তখন সাল্লাল্লাহু আলাইহি ওই ব্যক্তির উপরে আল্লাহ বদল নাজিল করেন। দুই, ওই ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাবি করতে পারবে না। তিন, ওই ব্যক্তি যতই ভালো কাজ করুক, সিয়াম পালন করুক, খারাপ দায় করুক, বা নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করুক, ও জাহান্নামে দলভুক্ত হবে। তাহলে অল্প হলে বুঝতে পারলাম জাহেলি যুগের কাজটা, জাহেলি প্রথা, অর্থাৎ যেগুলো ইসলাম হারাম করেছে সেইগুলো পালন করা কত বড় যা জরুরি। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 267 বিচার করুন, তত সর্বাধিক বলছেন, সমস্ত নিষিদ্ধ প্রথাকে আমি আমার দুই পায়ের নিচে কবর দিলাম, কোন ব্যক্তি কবর করে বের করো না। কোন ব্যক্তি যদি সুদকে কবর করে বের করে, ও কিভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদ হারাম, পরিষ্কার হারাম। আমি ধারাবাহিক একটু আলোচনা করে তার মধ্যে সুদটাকে আমি খবর ভালো করে দিই। ইবনে মাজাহ হাদিস সংখ্যা 1473, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুসা, সুদের ভাগ রয়েছে 74টি, আইতারুহু আইয়াতিয়া রাবিল উম্মাহু, সবচেয়ে নিকৃষ্ট ভাগ, সবচেয়ে ছোট ভাগ, সুদের বাপের ভাগ 74টি, অর্থাৎ 1 টাকা সুদ খেলে ওর বাপের ভাগ হবে 1 টাকা 74টি, তার মধ্যে সবচেয়ে ছোট ভাগটা হলো কোন ব্যক্তি যেন তার মায়ের সঙ্গে প্রকাশ করে আল্লাহ এখানে এমন একটা শব্দ ব্যবহার করেছে, ওই ব্যক্তি যদি হিন্দু হয়, ওই ব্যক্তি যদি অন্য কোন জাতিরও হয়, ওই ব্যক্তি শুধু মুসলিম নয়। আর রজুল শব্দটা ব্যবহার করা হয়েছে এমন ভাবে মানে সুদ শুধু মুসলিম উম্মার জন্য ক্ষতিকর নয়, বিশ্বের যে কোনো জাতির জন্য ক্ষতিকর। আর যে সুদ খাবে যেহেতু মুসলিম উম্মার জন্য বিধান, সুতরাং মুসলিম ব্যক্তি সুদ খেলে তার মায়ের সঙ্গে জেনে লিপ্ত হয়। ইয়ানকেও শব্দটা ব্যবহার করা হয়েছে সে সুদরে, তার অর্থ বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ দেয়। কোন ব্যক্তি সুদের সাথে জড়িত হলে ও মায়ের সঙ্গে জেনা করতেই থাকবে যতদিন সুদ পড়ানো থাকবে। যারা আলো আসছেন তারা হয়তো বুঝতে পারলেন ইয়ানকেও শব্দটা ফের সুদরে, যার মধ্যে হাল এবং মুস্তাক্ষর দুইটাই আছে, অর্থাৎ ও ভবিষ্যতে জেনা করবে এখনো করছে যতদিন সুদ না থাকে। তিন নম্বর খন্ডে ষোলো পৃষ্ঠা একেবারে বর্ণিত হয়েছে, তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিরহাম রিবা, কেউ যদি এক টাকা সুদ খায় অবয়াদম আকাশ তুমি সিদ্ধতে ও সালাতুল্লাহ সামিয়া, ওই ব্যক্তি সত্তরিশ বার জেনা করা কেউ বড় সম্পূর্ণ। কেউ যদি এক টাকা সুদ খায়, অতএব মুসলিম সমাজের এই মহামারী সুদকে দূর করতেই হবে আন্তরিক প্রচেষ্টা আপনাদের দরকার আছে। আপনার স্ত্রীকে কখনো গ্রামীণ ব্যাংকের সদস্য হওয়ার অধিকার আপনি রাখেন না, আপনার স্ত্রী কখনো ব্রাস ব্যাংকের সদস্য হবে না, প্রতি মাসে কিস্তি দেওয়ার জন্য আপনার বউকে পাশে রাখছে, এটা তো পুরস্কারে হত্যা করা উচিত। শেয়ার বাজারের সাথে জড়িত হয়ে হাজার হাজার কোটি কোটি তরুণ এবং যুবকদের তার জীবনকে ফিরিয়েছে, দেশের মতো কোটা একটা ব্যবসা একবার জঘন্য হারাম। সরকার তাকে বলছে ক্ষতিকর, ইউরোপরা ব্রিটেন পন্থীরা পর্যন্ত ক্ষতিকর করেছে, এই নোংরা এক্সেলের সঘন্য কথা বলতে সমাজ গ্রহণ করেছে। কোন মুসলিম ভাই যে ব্যক্তি মুসলিম বলে দাবি করে ওই ব্যক্তি সুদী কারবারের কোনটার সাথে জড়িত থাকতে পারে না, এমনকি মসজিদের ইমামরা পর্যন্ত সুদের দরকার করে একটাই লজ্জা একটাই সঘন্যতা হওয়ার কিছু হতে পারে। ও জাতিকে কি দিবে? আপনার হাদিস জানা নাই?
আমার রাস্তা বলতে হারামের একটি দানা পর্যন্ত থাকে। একটা হাদিস শুনুন, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 117 নম্বর হাদিস। এই হাদিসটা গুরুত্ব সহকারে শুনবেন। কালকে রাস্তায় যে প্রশিক্ষণ হচ্ছিল, গোটা দেশে কর্মী রাখছিল, প্রশিক্ষণে হাদিসটা বরাবর করে শুনিয়ে দিয়েছে যে কোন কর্মী কঠিন কালের নোংরা জঘন্য আরাম কালের সাথে জড়িয়ে পড়বে না। তার মধ্যে সেটা ছিল নুমানের কৌকাল একজন সাহাবি, তিনি আমার আসলে এটা থেকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আর রয়তা আপনি কি মনে করবেন, আপনি কি মনে করেন, এরা সল্লাই মাকতুবা, আমি যদি ফরজ খালাস আদায় করি ও হারাম ফুল হারামা, হারাম গুলোকে আমি হারাম মেনে চলি, ও আহাল্লাম ফুল হালালা, আর হালাল গুলোকে আমি হারাম চলি, আহাদুল জান্নাত, আমি কি জান্নাতে প্রবেশ করতে পারবো? কথা বুঝুন, মাত্র দুইটি আমল করবে, শুধু ফরজ খালাস আদায় করবে আর হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, সাক্ষী জান্নাতে প্রবেশ করতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, না, তুমি অবশ্যই জান্নাতে যেতে পারবে। হারাম বর্জন করুন, চিন্তা করুন, ইসলামের এত রুকুন, এত বিধান রয়েছে, এতই বিধান রয়েছে যে আল্লাহ তো পরিষ্কার করে দিলেন, যারা তুমি যদি হালাল তাকে হালাল জানো, হারাম তাকে হারাম যদি বর্জন করো, হালাল তাকে গ্রহণ করো, তাহলে অবশ্যই আপনি ফরজ আদায় করো, জান্নাত যেতে পারো। আরে আপনাদেরকে কি অনুরোধ জানাবো, হারামকে সবার থেকে তুলুন। অনেক ভয় আছে, বিড়ি সিগারেট ফেন্টিডিল এগুলো ব্যক্তিগত ভাবে খান না, কিন্তু ঠিকই দেখা যায় ব্যবসা করে। আপনার সহযোগিতা করুন, সামনে দিকে যে পথে আপনাদেরকে বলছিলাম, হারামটা অনেকেই খাজনা ভক্ষণ করেন না, কিন্তু ঠিকই হারামের ব্যবসা করেন। দেখেন এই সিরাজগঞ্জের এই এলাকায় জামতলের বহু দোকান রয়েছে, প্রায় মুদিখানার দোকানে পেয়ে ব্যবসা হয়নি। হাকিমপুরি দশদার ফুলের ব্যবসা করেনি আপনারা, অথবা খাজনা আজকে থেকে মনে রাখুন, যারা দোকানদার আছেন, ব্যবসায়ী আছেন, তাদের উদ্দেশ্য বলছি, অবশ্যই আল্লাহ বলতে আজকে রাতে তওবা করে কালকে সকালে দোকান থেকে সমস্ত হারাম করে বের করে দিয়ে ফেলবেন, দেখে আপনার ইমান কত বলবো। আল্লাহ রাসূল বলবেন, কেন হারামের মধ্যে কোনো কল্যাণ নেই, হারাম ব্যবসা করে একজন ব্যক্তি কোনোদিন সফল হতে পারে না, হয়তো বা কোটিপতি হয়েছে, মৃত্যুর সময় ওই ব্যক্তি মারা যাবে যার ভিতরে কোনো আমল থাকবে না। কোটি কোটি টাকা কি করেছে, শান্তিতে মরতে পারবে না, কত সাহস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান শুনে আমল করার চেষ্টা করুন, যদি এক মাসে ব্যবসা করে এই ব্যবসা থেকে লাভ হয়, এটাও তারা বলে, এটা তো লাভ হয় না, কাস্টমারকে সন্তুষ্ট করা, আমার দোকানে না পেলে আর এক দোকানে চলে যাবে, সেটা অন্য জিনিস যে কিনবে এটা আমার দোকানে রাখবে না, এই দুটো ভাই বেড়িটা রাখবে। কিন্তু কিছু দোকানদার অভিযোগ, আমি আপনাকে বলবো, যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে আপনার, হালাল পয়সার ব্যবসা করুন, আল্লাহ ইসলাম দিয়েছিলেন, এতে করে সদর অবকাশ নেই। তখন করে হারাম যদি এক মাস ব্যবসা করে 10 পয়সা যে লাভ হয়, আপনার সমস্ত অর্থ হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আবু দাউদ 439টা, হাদিস সংখ্যা 3488, 3488 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইন্নাল্লাহ আযজা ওয়াজাল ইযা হারামা আকলা শাইইন আলা কওমি, মহান রব্বুল আলামিন তখন কোন জাতির উপরে কোন খাদ্য বা কোন জিনিস খাওয়া হারাম করে
প্রকাশ করা যায় না, কারণ রক্তে রক্তে শিরায় ঢুকে যায়, এর দ্বারা এবদত করলে এবদত কমন হবে না। আল্লাহ বলেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোন কিছু কবুল করেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ বলেন পবিত্র, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র বস্তু ছাড়া কিছু কবুল করেন না। অতঃপর মাঝখানে হাজির দেখা লেখার রজুল একজন ব্যক্তির কথা তিনি উল্লেখ করলেন, ইদুল সফরা, ওই ব্যক্তি সফর করতে করতে সফর লম্বা করে ফেলেছে। আল্লাহ রাসূল বলছেন সফর লম্বা করার কারণে আসা আকবরা, ওই ব্যক্তির চুলগুলো এলোমেলো হয়ে গেছে, মুখমণ্ডলে ধুলায় মলিন হয়ে আছে, ওই ব্যক্তি দরিদ্র হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
বাংলাদেশে নয় বরং মুসলিম বিশ্বের ৪০টি রাষ্ট্রে ইউনুস একজন নবীর নাম, এই নাম নিয়ে দরিদ্রদের মাঝ থেকে রক্তধার মতো রক্ত করে দিয়েছে, তাই দাদাশুর তাকে জবাব দেওয়া হয়েছে। মাথায় একটু চিন্তা নিয়ে মুসলিম জাতিকে থাকতে হবে, মুসলিম জাতি হলো সর্বশ্রেষ্ঠ জাতি। আজকে মুসলিম জাতি বলে দিলে বিড়ালের জাতি, এরকম হতে পারে না। আপনাকে চিন্তা ভাবনা শুধু তাই, আমার দেশের গরিব শ্রেণীর মানুষ ওই এই সুদ আমেরিকা চালু করতে পারেনি, যেখানকার কোটি কোটি মানুষ দরিদ্র সীমার নিচে, এই সুদ কেন ব্রিটেনে চালু করতে পারেনি ওর, এই সুদ কেন মধ্যপ্রাচ্যে চালু করতে পারেনি, ভারতে চালু করতে পারেনি, মুসলিম সবাই চালু করলো কেন? মানে ব্যক্তিগত মুসলিম নামটা নবীর নাম জানার কথা। আপনারা জানেন না এই বাংলাদেশের কোটি কোটি টাকার মধ্যে থেকে 56 শতকরা 56% টাকা নরওয়ে পাঠিয়ে যায়, সেই টাকাটা আমার দেশের খেটে খাওয়া মুসলিম জনগণের টাকা। কেন ইস্তিরিতে লজ্জা করে না আমাদের? আপনি দরিদ্র থাকুন বাদামের লাভ থাকুন, যদি ব্যবসা করার সুযোগ না থাকে আপনি রাস্তায় একটা ভাঙ্গা খাল নিয়ে বসুন, দীক্ষা করে খান, সুদের সাথে জড়িত হওয়ার চেষ্টা করবেন না। দুনিয়াতে সুখে স্বাস্থ্য বাড়িয়ে জাহান্নামের জন্য তৈরি করা শরীর তৈরি করা দরকার নেই, বরং দরিদ্র থেকে ঢুকে ঢুকে হালাল টুকু খেয়ে মৃত্যুবরণ করে জান্নাতের ব্যবস্থা হবে। আজকে গান বাজনা সহ মোবাইল গুলিতে যে নোংরা কথা চালু আছে, যুবক যুবতী তরুণ তরুণী আজকের অবস্থা অত্যন্ত জঘন্য। হাদিস জানা উচিত যে একজন ব্যক্তি হাতের মাধ্যমে জেনা করে, একজন ব্যক্তি চোখের মাধ্যমে জেনা করে, একজন ব্যক্তি পায়ের মাধ্যমে জেনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদি বালা জানাম নাসিবুন রাসূলান মুসলি কুদালিকা মুহাফা, আদম সন্তানের উপরে জেনার একটি ভাগ আছে ও জেনা করবে। সাবধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জেনা করবে কি দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, অলঙ্কার জেনা হওয়ার ইস্তিমা, আর দুই কানের জেনা হলো শ্রবণ করা। চোখে দেখতে পারলা কিন্তু টিভির ঘরে বসে গানগুলো পূর্ণরা শুনে, আবার কেউ কানে শুনতে পারলা চোখ দ্বারা দেখেন। আলোচনা বলতেন বল্লিশালু জেনা হল কালা, আর মুখের জেনা হলো কথা বলা। যদি কোন ব্যক্তি নোংরা ছবি দেখার জন্য এই গ্রাম থেকে খেটে বের হয় তাহলে ওই ব্যক্তি পায়ের জেনা করল। কোন ব্যক্তি যদি পুরুষ কোন ব্যক্তি যদি মহিলার গায়ে হাত দেয় হাতের জেনা করল, কোন মহিলা যদি পুরুষের গায়ে হাত দেয় সেটা কেউ না, তাহলে অবশ্যই ওই পুরুষ হাতের জেনা করল, ওই মহিলা হাতের জেনা করল। আপনি চিন্তা ভাবনা করে একটু আগা ইসলাম কি বলেছে, কোন মহিলার দিকে যদি কোন ব্যক্তি তাকায় এই তাকানোটা হয়ে যাবে তার জন্য কাল, অর্থাৎ লোকের জেনা করল। আর যদি কোনো কথা শুনে কেন মোবাইল স্ত্রীর ব্যবসা চলে? এই জন্য তো আজকে অধিকাংশ মেয়ে বিয়ে হচ্ছে তার সাথে তার সাথে পাঁচ বছর আসছে সম্পর্ক, ওই ছেলের বিবাহ হচ্ছে আপনার ছেলের বিয়ে হচ্ছে ওই মেয়ের সাথে, যে মেয়ের সাথে আপনি জানেন না যে ওর সম্পর্ক আপনি 10 বছর আগ থেকে, অত 7 বছর আমরা বলে থাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে দেখি আমরা পিতা মাতা জানেই না আমার মেয়েটা কি করছে, পিতা মাতা জানেই না আমার ছেলের অবস্থা কি, বিয়ে করার কথা বললো না এই ছেলের ছাত্র দিয়ে তোমাকে দেওয়া যাবে না, আপনার অনুমতি নেবে না, ও আগেই বিয়ে শাদি করে বলছে না, 3 বছর পরে আবার ওই মেয়েটি অবশ্যই বাড়িতে ঘুরবে, বিয়ে তো হয় নিঃসন্দেহে হওয়ার পরে আসে না, রসুল্লাহ বলছেন যদি কোন বিয়ে হয় কোন আইন ইউন আছে না তার বিবাহে অলি হয় কোন মহিলা যদি তার অলি অভিভাবক ব্যতীত বিয়ে করে তার নিকাহ হোগা বাতিল 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 ওই বিবাহ বাতিল ওই বিবাহ বাতিল ওই বিবাহ বাতিল অভিভাবক জানেই না অনুমতি নেই বিয়ে করে নিল আর এটাই সবাই বর্তমান বিধি করছে এটা আপনার জানা কথা আমরা তালাকের ফতোয়া আর এই বিয়ে যেহেতু বেশি দিন টিকে না সঙ্গে সঙ্গে রাজশাহীতে কন্ডল তালাকটা হয়েছে আর কেউ আসার কথা একজন তালাকের ফতোয়া দিয়েছে সকালে একজন সিঙ্গাপুর থেকে ফোন দিয়েছে এই লোকটা হলো সিরাজগঞ্জের মানুষ সিঙ্গাপুরে গিয়ে সে থাকে কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে নিজেই বলে ছিল দেশের সাথে সম্পর্ক ছিল আমি সিঙ্গাপুরে এসে ফিরে গিয়ে আবার বিয়ে করলাম কিন্তু সিঙ্গাপুরে আবার ফেরত আসলাম আমার কিছু সন্দেহ হলো আমি তালাক করে দিয়েছি পরে তো তালাক করে দিয়েছি তালাক করলে তালাক না হয়ে থাকে তখন বললাম যে বেঁচে যেতে আসলে একটা হয়ে যেতে আমরা আরো দুটা বাকি আছে যদি এটা বাকি থাকলে কি আলাদা ভালো লাগবে না আমাদের কোন জানোয়ার বলে চাপাই কথা বলে তো বলতে আমাদের একটি মন্ত্র কত আছে যেহেতু এক তালাক দিতে তোমাকে হারা জিল্লা 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 আমি বললাম ওই জানোয়ারটাকে ওরা আলেম হলেও ওই পাখার মতো বলি দেওয়া উচিত তোমাদের এই যৌনতার অনুবর্তে ধরে নোংরা আদেশ পাই আপনার খারাপ বলবেন না আশ্চর্য হবে একজন টিভির আলোক গত শুক্রবারের হ্যাঁ গত শুক্রবারের ঢাকা মোহাম্মদপুর মসজিদে আলামিন মসজিদের খুতবা দেওয়ার পর একজন ব্যক্তি আমার সামনে কেঁদে ফেলেছে বিদেশে থাকা অবস্থায় তালাক দিয়েছিল একজন বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে মুসলিম জাতির সামনে কথা বলে এই লোকটি কিভাবে বলে যে ওই মহিলাকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে আলাদা করে আপনার বলে পাখি থাকতে ধরা আমি পরিষ্কার বলে গেলাম তালাকের বিষয়ে মনে করেন প্রসঙ্গ করে চলে আসার কথা কি কারণ এই মোবাইল এই টিভি এই টিভি এই ইন্টারনেট মুসলিম তরুণ তরুণীকে একবার অতল গহরের মধ্যে আর এই কারণে হচ্ছে ওই ব্যক্তি আমার কাছে যে বলছে ইসলামকে এত নিষ্ঠুর মাথা করে শিক্ষিত ইসলামকে এত নিষ্ঠুর আমি আমার স্ত্রীকে বললাম আগের মাথায় তোমাকে তালাক দিলাম আর এই কারণে আমার স্ত্রীকে অন্য আরেকজন লোকের সাথে এক রাতের জন্য দিয়ে দিতে হবে আর ওই লোকের কাছে আমার যাবে আমার স্ত্রী যাওয়ার পরে পরে আবার তাকে বিয়ে করতে হবে ইসলাম কি এত নিষ্ঠ আমি বললাম এই ফটো আপনাকে দিয়ে দিয়েছে বলছেন এই ফটো দিয়েছে একজন টিভি আলোচক ইসলামের ভাষ্যকার তিনি একটি বিশ্ববিদ্যালয়ের পিতা আমি সাক্ষাৎ করে দিয়েছি ওকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা উনি একজন মুসলিম নারীর ইজ্জত নিয়ে সে খেলা করেছে সাথে সাথে ফর্ম দিয়েছিলাম কিন্তু ভদ্রলোক ফর্ম রিসিভ করেনি না বলল সামনেই করে দিলাম এই ধরনের আলে মাসের সমাজে যারা এই তালাকের নামে হিল্লা বিবাহের নামে মুসলিম নারীদেরকে একেবারে নোংরা কথা কমতে নামে এটাকে সম্ভব তালাক যদি একসঙ্গে 1,000 তালাক দেয় 1 মাসে যদি 3 লক্ষ তালাক দেয় তবুও 1 মাসে তালাক একটাই হবে ইসলাম এটাই বলেছে সেই সাথে বলে দিন 3 মাস পর পর অথবা 3 বার তালাক না দেওয়া পর্যন্ত মাস তো যাবে 1 মাসে বললাম 1 কোটি বার তালাক দিলে তালাক টাকা হবে একটাই ও কোর্টের মাধ্যমে হোক আর জাতিসংঘের মাধ্যমে হোক বা হাইকোর্টের মাধ্যমে অতঃপর জীবনে যদি আবার কখনো তালাক চাই বা অন্য মাসে তালাক চাই তবে হবে দুই তালাক। এরপরে কয় তালাক বাকি থাকবে? আরো এক তালাক থাকবে। অতঃপর পরে আবার জীবনে কখনো বা আবার পরের মাসে যদি তালাক দেয় তাহলে হবে তার তিন তালাক। এবার স্ত্রী হারাম হয়ে যাবে, ওই লোকের সঙ্গে আর বিবাহ হবে না। স্বেচ্ছায় যদি ওই মহিলার বিয়া কোথাও হয় আর স্বেচ্ছায় যদি সেখান থেকে তালাক দেয় তারপরে বিবাহ হতে পারে, কিন্তু ভাড়া পাঁঠার মতন এক রাতের জন্য বিয়ে দিয়ে পরে আবার ভাড়া করবে এটা হলো পাঁঠা রান্না করা। আর এই তালাক নিয়ে তিনি মিলে খেলা করবেন না। আমার ইচ্ছা আছে এই জন্য আগামী মাসের প্রথম সপ্তাহে মোহাম্মদপুর আলাদা মসজিদ আমি তালাকের উপরে করা দেব। আপনাদের আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, রুমরা কোথার সাথে কেউ যদি জড়িত না হয় আর তালাক নিয়ে খেলা করবে, তালাক নিয়ে খেলা করবে অবশ্য শাস্তি হওয়ারই কথা, কারণ দেহ বিয়ে হয়েছে তো বন্ধ থাকে। এখন দোয়া করতে হয় জানেন, দোয়া কি বারাক আল্লাহু লাকা ওয়া বারাক আলাইকুমা ওয়া জামা মাইয়াকুমা ইফাই বিয়ে মানে দোয়া করতে হয় না? ওই হুজুরি ফতোয়া দেয় যে বিয়ে মানে হাত তুলে দোয়া করা লাগবে সবাই আমিন আমিন বলবে, অথচ আমার তুমি এই দোয়াটি করতে বলেছে এই দোয়াটাই হুজুরের মুখস্থে। আমি মাঝে মাঝে পরীক্ষা করি কিন্তু আপনাদের করবো কিনা আল্লাহ জানে, সব দোয়া জানেন কিন্তু এই দোয়া জানেন না, কিন্তু কারণ জানেন না বলছেন দড়ি পাকানোর ব্যবসা বিবাদে বলছে তাও আছে। এই ব্যবসাকে সমস্যায় তুলে দিন, এই ব্যবসা এসে মুক্তি উম্মাকে ধ্বংস করেছে। ঈদের দিনে শরৎ সাহাবের পরে সবার মজলিসে বিবাহের মজলিসে সম্মেলনে মিলাদ মাহফিলে সব জায়গায় হুজুরের ব্যবসা চলে দড়ি পাকাই না, এই জিনিসটা যেন সমাধান না থাকে দেখেন আমি প্রমাণ নেই। আচ্ছা আমার সাথে বলেন তো মসজিদে যখন আসবে যান কি দোয়া করেন সবাই বলুন, ঠিক তো? ঠিক হবে দোয়াটা হয়েছে আল্লাহুম্মা ইস্তাজিব। এবার বলেন তো আমি যে দোয়াটা আগে বললাম বিয়ের মাসে দোয়াটা করেন সবাই করি করি বলেন, এটা তো মসজিদে দোয়া। আমি বলবো বিয়ের বৈঠকে যে দোয়া না মন করে এই দোয়াটা আর বলবো না তো, বিয়ে তো আপনাদের আমার দোয়া হবে না তাই না? বিয়ে তো হয়েছে একবার, সুতরাং আমি আপনাদের বিনীত অনুরোধ জানাবো যে কোরআন এবং সুন্নাহ মোতাবেক যেটা প্রমাণিত হবে ওই জিনিসটার উপরে আমল করার চেষ্টা করবে। পক্ষান্তরে যা কি বলেছে সেটাকে বর্জন করার চেষ্টা করতে হবে। আমি বলি হারাম সম্পর্কে এই যৌনতার সম্পর্কে সমাজে যে স্থিতির ব্যবস্থা আছে দেখেন আমাদের মেয়াররা পুলিশরা বিডিআররা তোর ঠিকই ধরে, কিন্তু তাদের একটা নৈতিক দায়িত্ব ছিল মুড়ে মুড়ে যে সমস্ত রাত বারোটা একটা তিনটা পর্যন্ত স্ত্রীর ব্যবসা হয় ভেঙ্গে তুই বড় করে দেওয়া পূর্ণাঙ্গ কেস করতে পারবে। আল্লাহর রহমতে অনেক প্রশাসন আছে, সে প্রশাসন ওই দুইটাকে ধরে পিটন লাগাই পরে আপনার কাছে ওই এলাকার আর নাই। দেখেন যদি মাতৃকে নসিহত করেন আর আর ছেলে যদি রেখে দেন মাতৃ শুনবে বলে যে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট বক্তব্য দিচ্ছেন এর থেকে রসুল ধর্মীয় শাসন আপনি পালন করুন, ধর্মীয় কিংবা বিধান আপনি অনুশীলন করুন, সব সাবলীল ভাষায় প্রেসিডেন্ট বক্তব্য দিচ্ছেন কিন্তু প্রেসিডেন্ট একটা কথা বললেই হয়, মাননীয় রাষ্ট্রপতি যে একটি কথা বলে দেন যে সমাজের বিশ্ববিদ্যালয়গুলি এবং অন্য অন্য যে প্রতিষ্ঠানগুলি আছে এই প্রতিষ্ঠানগুলোর শিফটিং ব্যবস্থা চালু করা হোক, নারী এবং পুরুষ আলাদা করে দেওয়া হোক, তাহলে এই এক্সের বিরুদ্ধে আর কথা বলা লাগবে না। জনসচেতনতার কোনো দরকার নেই পয়লা অনুরূপ ভাবে খুবই প্রয়োজন ছিল বক্তব্য বলবো, কার কাছে শোনাবো? এই বাংলাদেশে যে না অবৈধ যৌনতা, এই যৌনতাটাই এটা যে জাহিলি প্রথা। আগে নারীদেরকে ধর্ষণ করা হতো, বাংলাদেশে এই মুসলিম সমাজে যৌনতার বিস্তার লাভ করেছে। এখন যে সভ্য সমাজ গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় বিভিন্ন পর্যায় থেকে যে ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে আপনি জানতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না যেটা কিভাবে হচ্ছে, কিন্তু সরকারি তো যেটা লাইসেন্স দেওয়াচ্ছে রাখেনি, কে বলবে? আমি আক্ষেপ করে বলি, নির্বাচনের সময় আমাদের দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচনে ইস্তাহার দিয়েছিল, দিয়েছিলেন না? কোন দলের নির্বাচনে ইস্তাহারে কে কথা দিচ্ছিল যে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশের যে 22টি বেসরকারি আছে সেগুলো বন্ধ করে দেব? আমার জানা মতে কোন দলের নির্বাচনে ইস্তাহারে ছিল না কথাটি। সুতরাং কেন বৈধভাবে বৈধভাবে 22টি এই যৌনাচার চালু রেখেছে সরকার, টাকা দিয়ে পুষেছেন, ট্যাক্স নেয়, বলতে কষ্ট হয়। আপনারা একটু এদিকে এগিয়ে আসেন, দাঁড়িয়ে না থেকে এদিকে আসেন, দাঁড়িয়ে আসেন এদিকে। আমাকে বারবার বলা দিচ্ছেন, গরমও লাগছে একটু, এর পাশে জায়গাটা চলে এসেছে। তাতে চিন্তা করুন একটু, কথা বলব কিসের ভিত্তিতে? সমাজে এক শ্রেণী নারী আছে, এই পর্দার কথা বলতে গিয়ে বলতে হচ্ছে, সমাজের এক শ্রেণী নারী যারা নারীবাদী, 40টি সংগঠন আছে, আমি আপনাদের বলি তারা নারীর ইজ্জত রক্ষা করবে, নারীর ক্ষমতায়ন চায়। কিন্তু প্রমাণ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছেলে 100টি মহিলাকে ধর্ষণ করার পরে সেঞ্চুরি করে বিশ্ববিদ্যালয় করেছিল, এই ইতিহাস আপনাদের জানা আছে। কিন্তু কোন একটি নারীবাদী সংগঠন কি প্রমাণ আছে হাইকোর্টের ছেলের বিরুদ্ধে মামলা করেছিল? কোন প্রমাণ নাই, দেখাতে পারবেন না? বা কোন একটি নারীবাদী সংগঠন রাষ্ট্রপতির তাদের বিরুদ্ধে মিছিল করেছিল, সব প্রমাণ আছে? আমি আরো বলব, বৈধভাবে 22টি জেলার 22টি বেশ্যাখানায় লাখ লাখ মা বোনকে বৈধভাবে ধর্ষণ করা হচ্ছে, এই নারীবাদী 40টি সংগঠন একটি নারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রাখে। এই নারীরা মূলত যারা পর্দাশীল নারী, তাদেরকে পর্দা থেকে বের করে রাজপথে নামায় ওই নোংরা যৌনাচারের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। সুতরাং পর্দার বিধান ইসলাম দিয়েছে, এই বিধান হল সর্বশ্রেষ্ঠ সংবিধান, মহাজান্তার পক্ষ থেকে এসেছে। এই পর্দার বিধান প্রত্যেকটি মহিলার মেনে চলবে তার কল্যাণের জন্যই। এখন হিন্দুরা পর্যন্ত নিয়মপূর্ণা করছে একের থেকে বাঁচার জন্য, আর এক শ্রেণীর নারী তারা এই মহিলাদেরকে রাজপথে নামানোর জন্য চেষ্টা করছে, এই অবৈধ যোগ্যতার থেকে নিজের সন্তানকে আপনি রক্ষা করুন। কোন পিতার কোন মহিলা যেন নিয়ে যেন পশ্চিমকালেও কোন ব্যক্তির বোন যেন, কোন ব্যক্তির স্ত্রী যেন, কোন ব্যক্তির মা যেন বিনা পর্দার বাহিরে বের না হয়, এই মর্মে আপনাকে সচেতন থাকতে হবে। একটি হাদিস এখানে শুনিয়ে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তিন ফারে মিনা আহলিন নার লা মারাহুমা, আর রাসূল বলতেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এই দুই শ্রেণীর মানুষকে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিনি। তার মধ্যে এক শ্রেণী হলো কম মামুন্তি আসুন কাজী বাকার ইয়াসুন কুরআন হিন্না, এক শ্রেণীর মানুষের হাতে সটকা লাঠি থাকে গরুর লেজের মতন, মানুষকে অযথা পিটায়। এরা হলো গ্রামের মেম্বার চেয়ারম্যান, এরা হলো মৌলর মাতব্বর, এরা হলো প্রশাসনের পুলিশ বিডিআর গোয়েন্দা সংস্থার লোকরা। যদি কোন ব্যক্তিকে নিরপরাধ ব্যক্তিকে যদি তারা মারে, অযথা যদি মারে, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শ্রেণীর মানুষ হলো জাহান্নামী। মনিসা উল কাফিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন কাফিয়াতুন মুক্তির মাইলা, আর ওই মহিলা
যে মহিলা পোশাক পরে আছে আরিয়া অথচ উলঙ্গ রত্ন মহিলা মহিলাকুল মাইয়াতুল কাসিমাতুল মুক্তিল মাইলা, ওই মহিলা পুরুষ আকৃষ্ট করে, পুরুষও তার দিকে আকৃষ্ট হয়, রাস্তায় চলে উটের মতো হেলে দুলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুন্না জান্নাহ, এই মহিলারা পশ্চিম কালের জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহা, তারা জান্নাতের সুগন্ধ পাবে না, ওয়া ইন্না রিহা লাতুজুদুল মাসিরাতিন কাদা ওয়া কাদা, যদিও আর জান্নাতের সুগন্ধি হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে, কিন্তু এই খালনা করে আর জান্নাতের সুগন্ধি পাবে না। ওই মহিলা আপনার পরিবারে আছে, ওই মহিলা আপনার সমাজে আছে, আপনার বাড়িতে আছে, যে মহিলা পোশাক পরে কিন্তু পেট পিঠ ছবি দেখা যায়, এমন ব্লাউজ পরে ও নিচেরটাও দেখা যায়, উপরেরটাও দেখা যায়, বর্তমানে এমন পোশাক সিল্কের নামে যে পোশাকটা পরছে, ওর বাহির আর ভিতর সব সমান দেখা যায়। এটাই হলো নগ্ন মহিলা, নিসাউল কাফিয়াতুন আরিয়া, ওই মহিলা যে মহিলা পোশাক পরে আছে অথচ উলঙ্গ। যদি আপনাকে জানা পড়াতেই হয় যে জানা রিক্তা কুমরে দিকে চলে যাবে আর হাতার দিক পর্যন্ত এই ব্লাউজ পড়াতে হবে আপনার নিজেকে আপনার স্ত্রীকে, বিকল্প কোনো পথ নেই। আর অসংখ্য মহিলা তো আজকে ফতোয়া গাইলে সমাজে ঘুরতে ঘুরতে না, আপনি পিছার গর্ব করে, ওই যদি ওইটা আপনার নিয়ে হয়, আপনার মেয়েকে দেখে যত মানুষ পাপি হবে সমস্ত পাপের পূর্ণাঙ্গ ভাগ আপনাকে দেওয়া হবে, এবং যত পাপ যদি বুদ্ধিমতী মহিলা হয় ওটা বালের মহিলা হয় ওর সম্পূর্ণ পাপ পিতার যতটুকু হবে সমপরিমাণ পাপ তার নিয়ে রবে। যদি স্ত্রী হয় একই অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেন, আল মারাতু আওরাতু, মহিলারা হলো ঢাকা বস্তু, মুড়িয়ে রাখা বস্তু, কাগজের মধ্যে তিনি যেমন মুড়িয়ে রাখেন, আল মারাতু আওরাতু, মহিলারা হলো ঢাকা রেখে রাখা বস্তু, যখন এ ঢাকনা থেকে বের করা হয় অর্থাৎ যখন এ বাহিরে যায় ইস্তাক সবাহার শয়তান, শয়তান তখন তাকে জেলা দাঁড়ে উদ্বুদ্ধ করে, অর্থের কাজ উদ্বুদ্ধ করে, তখন চলার চলার পরে তার স্টেপ ঘটবে। আগাম বলছেন তুৎবেলু ইন্না ভরাটা তুৎবেলু সুরাতের শয়তানের বা তুৎবেলু সুরাতের শয়তানের, আগাম বলছেন মহিলা যখন বাড়ি থেকে বের হয় তখন শয়তানের সুরাতে বের হয়, মহিলা যখন বাড়িতে আবার ফিরে যায় তখন শয়তানের সুরাতেই পৃথিবীটাই হলো ভোগ্য বস্তু, ভোগ করার মতো তার মধ্যে শ্রেষ্ঠ ভোগ্য বস্তু হলো সতী সর্বনারী। আল্লাহ বলছেন ইল্লা মারাতা ইদা সাল্লাত খামসাহা ওয়া ক্বামাত শাহরাহা ওয়া আতা'আত ফালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল বি আইয়ি আবাবিন জান্নাত তা'আল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কোন মেয়ে যদি, কোন মহিলা যদি মাত্র এই চারটি কাজ করে, পাঁচ বছর খেলাতে দাঁড়াই করে, রমজান মাসের সিয়াম যদি পালন করে, আর লজ্জা স্থানে যদি হেফাজত করে, পর্দা করে, আর স্বামীর খেদমত যদি করে, আনুগত্য করে, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলা জান্নাতের আটটি দরজার যে কোনো একটি দরজা নির্ধারিত করে দিতে পারবে। এত বড় মর্যাদা আর কেউ দেয়নি। আমি আপনাদেরকে বলবো, আপনি নিজে সজাগ হন, আপনার মেয়েকে সজাগ করুন, আপনার বউ বাপের সজাগ করুন, পর্দার মধ্যে রাখুন, আল্লাহর কাছে যে শ্রেষ্ঠ হবে পৃথিবীর কাছে সবার কাছে এই ব্যক্তি শ্রেষ্ঠ হবে। কিন্তু কে পারে, সিয়াম তো ঠিকই রাখতে পারেন, বন্ধুকে দাওয়াত দিয়েছে রমাদান মাসে ইফতার করবে, তাই ওই মেয়েটা সেই দুইটা থেকে রান্না করা শুরু করেছে, দেখেন সিয়াম তিনিও আছেন, বন্ধুকে দাওয়াত দিয়েছে বন্ধুর সঙ্গে ইফতার করবে, সিয়ামের কি সুন্দর ব্যবসা, ইসলামকে নিয়ে সবাই করে, ইসলামকে নিয়ে ব্যবসা সবাই করে, তার মধ্যে এ একটা সিয়ামের ব্যবসা করে এরকম বাস্তব। ওই মহিলা বেপরা, ওই মহিলার বন্ধু আছে, ওই ব্যক্তির গার্লফ্রেন্ড না, বুঝেন না গার্লফ্রেন্ড ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে, অনেক মানে অধিকাংশ ছেলেমেয়ে যেহেতু বাস্তব অভিজ্ঞতা আমাদেরও আছে চোখে দেখা,
বিশ্ববিদ্যালয়ের তত্ত্বরে চলতে গেলে যারা তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়ো আসো, তারা তৃতীয় বিকল্প তোমাদের মধ্যে আছে বিশ্ববিদ্যালয়ের ফিল্ডে কি হওয়া। গোটা দেশে একই অবস্থা, একই চিত্র, ঠিক অনুরূপ কথা। একটি কথা যেটা বলতে যাচ্ছিলাম মহিলাদের বিষয়ে, আমরা যে এত দূরে চলে গেছি, আমার ছেলেটা কি করে, আমার মেয়েটা কি করে, সেটার খবর কিন্তু আমি রাখি না, রাখার চেষ্টাও করি না। আমি অনুরোধ করবো মর্যাদা যদি পেতে হয় তাহলে অবশ্যই এটা করবেন, নিজের মেয়েকে, নিজের বোবাকে এবং নিজেকে বর্তার মধ্যে ধরে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিবে। কিন্তু কে পারে সালাত ঠিকই আদায় করে, সিয়াম ঠিকই পালন করে, কিন্তু দুইটি কাজ মহিলারা ব্যর্থ হয়, সেটা হলো স্বামীর আনুগত্য করা করবে না, আর একজন আটটা হলো পর্দা তারা করবে না। সব কথা মানব কিন্তু আমি দুটা খানে বাধায় নাম মহিলাদের দাবি আসো, এটা চলবে না। সামাজিক আরাম বিষয়ে আপনাদের সচেতন করতে না, আর একটা বিষয়ে সচেতন করবো, ইতিমধ্যে বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ। সেটা হলো সমাজে একটা মহামারীতে ইমান ধ্বংসকারী খারাপ বিষয় আছে, সেটা হলো শিরক। শিরক শব্দের অর্থ হলো আল্লাহর সঙ্গে কাউকে ভাগ দেওয়া, কোন বিষয়ে আল্লাহর অধিকারের সাথে অন্যকে ভাগ বসানো, তার কি হয় শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করেছেন। অনুরূপ ভাবে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কথা বলেছেন, আমি আপনাদের চারটি ভাগ বুঝিয়ে দিই। এক নম্বর ভাগ হলো পৃথিবীর মধ্যে যত পাপ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ পাপ হলো শিরক। পৃথিবীতে যত পাপ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ পাপ কোনটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লুকমান রাহিমাহুল্লাহর কথা নকল করে সূরা লুকমান 13:8 আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, তুমি শিরক করো না, শিরক সবচেয়ে বড় পাপ, শিরক সবচেয়ে বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি আমাদের সামনে উপস্থাপন করেছেন মুসলিম জাতির উন্নয়নের জন্য। এটা লোকমান রাহিমাহুল্লাহর ছেলেকে বলছিলেন শিরক সবচেয়ে কি বড় পাপ। এবার আল্লাহ রাসূলের কথা শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন আমি কি তোমাদেরকে জানিয়ে দেব আল্লাহ তার মধ্যে সবচেয়ে বড় কোনটি? কথা বলেন, বড় পাপ যেগুলি তার মধ্যে সবচেয়ে বড় কোনটি? আর বিশ্বাস করি না, একটা হলো আল্লাহর সঙ্গে শিরক করা, বহু বড় জানিয়ে, আর পিতা মাতার অবাধ্য হওয়া আর মিথ্যা সাক্ষী দেওয়া, পিতা মাতার অবাধ্য হওয়া খুব জঘন্যতম অপরাধ। অন্য জায়গায় বলছেন খালাসুল কথা হারাম আল্লাহ আলাইহুল জান্নাত, তিন শ্রেণী মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। তাই শ্রেণী তিন শ্রেণী মানুষের উপরে জান্নাত হারাম করেছেন। খুব কঠিন হাদিস মনে রাখুন, মুদমিনুল খামার যারা নিশাদার দ্রব্য পান করে তাদের উপরে হারাম, ও হারাম বিড়ি মদ গাঁজা খেতে খেতে শরীরটা তো পচে গেছে, ও জান্নাত কিভাবে যাবে? বলে মুক্তা তো পায়খানার হাউজের চর্চা কর, সামনে যে কথা বলতে লাগে মুখ থেকে তো নোংরা করতে হবে, ইসলাম একে কি করে দায়ের করতে পারে? দুই নম্বর হলো আস্তু, যেভাবে পিতা মাতার অবাধ কথা হলো জানা খান। তিন নম্বর হলো অস্থায়ু আল্লাহ ইকুর রূপে আদায় খাবার, ওই ব্যক্তির উপরে জান্নাত হারাম যে ব্যক্তি পরিবারে বেহায়াত কথা চালু হয়ে গেছে, মা পর্দা করে না, বউ পর্দা করে না, বেটি পর্দা করে না, বড় পর্দা করে না। এই হাদিসে বলছে বড় পাপ তিনটির মধ্যে এক নম্বর হলো শিরক করা, তিন নম্বর হলো পিতা মাতার অবাধ্য হওয়া। তাহলে শিরক সবচেয়ে বড় অপরাধ। কেউ যদি শিরক করেই বসে আজকে যদি জানতে পারে, যেমন আগেই বলেছি হারাম কথাকে বর্জন করতে হবে, তোমরা করতে আল্লাহর প্রতি হারাম খেয়েছি আর খাবার তুমি আমাকে ক্ষমা করো, সুদ আর তুমি খেয়েছি আনুমানিক এত টাকার সুদ হয়তো খেয়েছি, বের করে দিন নেকির উদ্দেশ্যে না, বের করে দেওয়ার পরে আল্লাহর কাছে ওযু করে দুই রাকাত সালাত পড়ে রাত্রি উঠে আল্লাহকে বলল আল্লাহ সারা জীবন সুদ খেয়ে আসলাম, এখন তোমার কাছে না আসতে আমাকে ক্ষমা করো, আল্লাহ অবশ্যই ক্ষমা করবে। সুদের জন্য তোমা করো, সুদ আর খাবো না, ঠিক
শিরিক যদি কেউ করে থাকে আজকে ভালো করে জেনে নেওয়ার পরে এই শিরিককে তওবা করে মরার পরে পুরস্কার ক্ষমা হবে কোনোদিন ক্ষমা হবে না এক দুই নম্বর হলো শিরিক কেউ যদি করে তার পাপ আল্লাহ ক্ষমা করবেন না সূরা নিসা ১০৬ নম্বর আয় এবং সূরা নিসার ৪৮ নম্বর আয় দুইটি আয় আসছে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা সাথে যদি কেউ শিরিক করে তাকে ক্ষমা করবেন না চাইলে অন্য পাপ তিনি ক্ষমা করতে পারেন ওয়া মাই ইশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালা সাইলা যে ব্যক্তি শিরিক করে আল্লাহর সঙ্গে ওই ব্যক্তি দূর তো কত কষ্ট হবে ও ব্যক্তি আল্লাহর মধ্যে আর থাকতে পারবে না আপনি বলবেন তাহলে হাদিস শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না অন্য পাপ ক্ষমা করবেন তিরমিজিতে খুলুন প্রথম খণ্ডের ১৮৪ পৃষ্ঠা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা দেখাবেন মানব জাতিকে সেটা আল্লাহ বলে দিতে আদম সন্তানকে তিনি বলছেন ইয়া ইবনা আদম হে আদম সন্তান ইয়া ইবনা আদম হে আদম সন্তান লা আতাইতানি বি কুরাবি হাযা ফাকায়া তুমি যদি আসো আমার সামনে আসমান থেকে জমিন পর্যন্ত পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত গোটা পৃথিবী ভর্তি করে পাপ নিয়ে যেটা আমার কাছে উপস্থিত হওয়ার তার কি আমাদের কাছে তুমি যদি এত সম পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হওয়া আমার কাছে অলা সুশ্রিক বিষয়া এই পাপ গুলির মধ্যে শিরিকের পাপ নেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আমি আল্লাহ কাল কিয়ামতের মাঠে তোমার সামনে এত সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব উপাদস্থে শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না অন্য পাপ তিনি ক্ষমা করবেন তিনি আন্তরিক নিঃসন্দেহে ক্ষমা করবেন কিন্তু কোন ব্যক্তি যদি শিরিক করে আর অন্য যত এমন করুক না কেন তার কখনোই ক্ষমা হবে না শিরিক যদি কেউ করে থাকেন যদি কারো কোমরে তালিজ থাকে যদি কারো গলায় যদি ঢেপি থাকে কারো হাতে যদি তাবিজ বাঁধা থাকে আজকে তাবিজ খুলে বৈঠক থেকে বিদায় নিয়ে মাহবুবের উদ্দেশ্যে বলব সবচেয়ে শিরিক বেশি করে মাহবুবরা আর বেদাত বেশি করে কোন বিষয় বুড়িমান বা বুড়িমা যত শিরিকের গল্প তাদের বুড়িমা নামিয়া দাঁড়ি আধুনিক কৌমা ওইগুলো ধার খায় না তখন বলে যে এরা লক্ষ্মী বাড়ি থেকে বিদায় করে দিল ও তো লক্ষ্মী বিদায় করে দেওয়ার জন্য তো মুসলিম হয়েছে লক্ষ্মী বাড়ি বলে লক্ষ্মী কাকে বলে হিন্দু শুধু তাকে লক্ষ্মী বলে না তাহলে লক্ষ্মী তো বাড়িতে দূর করবে তো এই জন্য তো আসবে আর বুড়ি মা বলে থাকছে দাদিয়ার নানি এরা বলবে যে এই বাড়ি থেকে লক্ষ্মীটা তো দূর হয়ে গেল লক্ষ্মী তো দূর করবে কাশ্মীর রাত্রে মুঠি বানাতে হবে অমুক দিনে তেল দিতে হবে সাদের আগে বাতি জ্বালাতে হবে ইত্যাদি কত শিরিকের কর্ম হবে সব বুড়ি না আমি এই বুড়ি দাদি নানিদেরকে আমি খারাপ করছি না তাদেরকে তাদের আমার বোমা শিখাই ঠিক কিনা ওই ধারাবাহিক চলে আসছে সমাজে দেখেন এতই কুসংস্কার আছে কোন মহিলা যদি মাথার চুল খুলে গরুর ঘরে উঠে তাহলে নাকি পর্ব মাসে একটা শিল্প আচ্ছা কোন মেয়ে মাসে বিয়ে করতে হয় না বলেন তো দেখি কাকি মাসে তাই না প্রত্যেক দিন আল্লাহর দিন সবগুলো যে কোনো দিনে যে কোনো মাসে যে কোনো সপ্তাহে দিয়ে পারে চারটা করে উপবাস চারটা করে এই শিরিক বাকি তো হবে আচ্ছা কোন মাসে এই কাঁথা সিলাই করা না এগুলো আপনাদের জিজ্ঞেস করবো মহিলাদের জিজ্ঞেস করবো এই যে এই চিত্রটা বেশি আছে মানে অমুক মাসে যদি কাঁথা সিলাই করে তাহলে তাদের গায়ে পোকা হয় বয়সের মানুষের গায়ে পোকা হয় ওই একটা বয় জায়গাতে মিথ্যা কামিয়ে দিয়ে আয় ওরা তাদের গায়ে পোকা হয়েছিল এই নোংরা মিথ্যা কামিয়ে তার বেশি হয় না তোমার গায়ে পোকা এগুলো সব একেবারে নোংরা শিরিকে ছিল কোনো ব্যক্তি শিরিকের উপরে থাকতে পারে না রবিবারের সময় বাস করা যায় না একটা তথ্য দিন গ্রামে যে এই যে মাইকিং করে বই বিক্রি করে না আপনি অনুরোধ করবো এই বই যত কোন মা বন্ধের উদ্দেশ্যে বলছি, একটা হারামজাদার ছবি দেওয়া থাকে, বিশাল এক বদমাশের ছবি দেওয়া থাকে, বিরাট দাড়ি, লেখাতে কি করলে কি হবে, এই মানে মানবরূপী শয়তানের এর বই যদি আপনি একটিও কিনে তাহলে মনে করবেন আপনি সব ঠিকই বলে কখনোই আপনি বই কিনবেন না, বাজারে ফুটপাতে বিক্রি করার খারাপ শিক্ষা বই যদি এক টাকা দিয়েও কেউ কিনে তাহলে বলে পরিবর্তী আপনি বাজার আপনি অপমান করবেন, আপনি কখনোই বই কিনবেন না, এরাই হলো শিরিক প্রেতাতের বিস্তার খাই এক কথা হামলা, ওদের টাকা পয়সা লাগে না, অত শহর একটা খারাপ শিক্ষা বই বের করা কি অত শহর, আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশী রাদিয়াল্লাহ 1960 সালে 4 জুন তারিখে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন, আর হাদিসের একজন কৃষক তিপ্পান ছিলেন, তিনি এত বই লিখেছেন কিন্তু খালাস শিক্ষা তার বই নাই, 60 সাল থেকে নিয়ে 1998 সাল পর্যন্ত আর হাদিস সমাজে প্রকৃত কোনো বড় আলেমের খালাস শিক্ষা বই ছিল না, বিশেষ করে জমিয়তে আহলাদের পক্ষ থেকে অনেক বই প্রকাশ পেয়েছে, আপনি কি বলতে পারেন যে সালাত ও রাসূল বা সালাত সংক্রান্ত বই বেরিয়েছে, নেই, একটা বই বের করতে গিয়ে একজন গবেষক পিএইচডি ধারী প্রবীণ প্রফেসর ডক্টর সুলাল গালে তিনি যে পরিশ্রমটা করলে নিজেও শুধু করলেন না আমাদেরও 12টা হাজার, আর এই বই নাকি ফুটপাতে কিনতে পাওয়া যায় তার দাম না ট্রেনে কখনো কোনো বই কিনবেন না, ট্রেনে যে বইগুলো বিক্রি হয় এই বই কিনে সমাজে বিস্তার লাভ করবেন না, আর ওদের উদ্দেশ্যটা কি দিব, তিনি ইমাম ফুটপাতের তার পাশেও হলো বই ফুটপাতি কাহেরা আর তৈরি বই, খারাপ মনে করবেন না, আমার যদি বলাটা অন্যায় হয় মাফ করবেন, তবে আমি যেটা দেখি ওই ফুটপাতের 5 টাকার কিনা বই দেখে ইমাম সাহেব ফুটপাতে ছড়িয়ে মধ্যে থাকে, আর ওই সমাজে আমার মতো আব্দুল রাজ্জাক যদি তোর মতো লোকে পুরো দাম না, কারণ ওরা কি জানে, সে তো 45 বছর ফুটপাতে যে বয়সটা কম হয়েছে, আপনার ফুটপাতের দূরের কথা বুঝলে আপনি এই মসজিদে ওই মসজিদে যান, এই মসজিদের বড় প্রতিমা, এই ফুটপাতের বই কিনে মানে কি করলে কি হয়, এই শয়তান নারীয়ালা বদমাশের কবিতা থাকে এই বইয়ের বাড়ি থাকে, মকসুদুল মুমিন যদি বাড়িতে থাকে এই বইগুলো আজকেই বা রাখতে বের করে কোঠারে রাখবেন কাল সকালে তাও পাবেন না, ইমানি দৃঢ়তা কেমন পরীক্ষা করতে হবে, মকসুদুল মুমিনের মহিলাদেরকে শেষ করে ফেলেছে পুরুষদের শেষ করে ফেলেছে, এই সমস্ত বইপত্র গুলো বের করে কুড়িয়ে ফেলতে হবে, রাখা যাবে না, এগুলো শিরিকের 8টা খানা এর মধ্যে কথা আছে, আর বলতে যাচ্ছি বলছি যে শিরিক 1 নম্বর কথা বলছি সবচেয়ে বড় পাপ, 2 নম্বর হলো শিরিক করলে ওই শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করেন না, হাদিস দ্বারা বলেছিলাম, 3 নম্বর বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলছেন সূরা নাম 100 সূরা নাম 80 নম্বর যদি কোন ব্যক্তি শিরিক করে আপনার বয়স মুরব্বীর বয়স কত হয়েছে কত 75 এই 75 বছর বয়স হয়েছে কোনদিন শিরিক করেনি কিন্তু আজকে হঠাৎ করে বিরাউদার মাদার বা রাজশাহী শাহাবুদ্দুল মাদার বা আক্রোশীর মাদারে বা শাহজালাল মাদারে 1 টাকা দান করে দিল, এই 75 বছরে যত নেকি করেছে সব পুরো কোনদিন ওই ব্যক্তি কোনদিনই শিরিক করেনি, পশ্চিমে যাওয়ার সুযোগ হয়েছে হরতাল করে নেকির গাছটি বেঁধে নিয়ে আসছে বিমানবন্দরে নেমে পিসের নামে 5 পয়সা দিয়ে দিল, হল ওই পর্যন্ত বাড়িতে আসে না, অসম্ভব শিরিক এরকম জঘন্য জিনিস, শিরিক একটি জাহির কথা শিরিক করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন লাউ আশরাকু তারা যদি শিরিক করে লাহাবিতাল হুম্মা কামিয়ালাম,
তুমি আমাদের সংশোধন করো, তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো, আমরা যেন কোরআন এবং সহিহ হাদিসের প্রচার প্রসারের কাজ করতে পারি। আমরা যেন ইহকালের সফলতা পরকালের সফলতা অর্জন করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, মোহতারাম আমিরে জামাতকে দীর্ঘজীবী করো, তার যে সবগুলো পরিকল্পনা আছে সেগুলি বাস্তবায়নের তুমি তৌফিক দান করো। আল্লাহ তুমি এই প্ল্যাটফর্মটা কবুল করো, যাতে করে এই জাতি ভুল পথ থেকে সঠিক পথে আসতে পারে, তোমার নবীর পদ্ধতিকে পেতে পারে, এই পদ্ধতিতে চলে পরকালের সফলতা অর্জন করতে পারে। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ। আল্লাহ
দেখো একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে একটি মশার কারণে, আর একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে একটি মশার কারণে। একটু মনোযোগ শুনুন আমার থেকে, তাকে একটি ঘটনা আল্লাহ রাসূলকে সাহাবীরা বলে রাখতে কি বলতে চাই, একজন ব্যক্তি একটা মশার কারণে জান্নাতে যাবে আবার একটি মশার কারণে জাহান্নামে যাবে, এটা কেমন কথা? আল্লাহ রাসূল বললেন দেখো এই এলাকা দিয়ে একজন ব্যক্তি যা, দুইজন ব্যক্তি যা, ওই এলাকায় একটি কবর আছে বা একটি মূর্তি আছে, যেখানে গেলে ওই যে বিড়াল দাদা রাজশাহী দাঁড়ান তারা দেখেন না বিড়াল দা মাথার কাছে বড় ইস্তির দেওয়া আছে, এই মানে টাকা দাম উদ্দেশ্য কি টাকা দাম, ঠিক এইরকম তাই না? দুজন ব্যক্তি যাচ্ছে ওই এলাকার দাবি, এই ব্যক্তি যেই দাবি মানবাররা আলাই না সকল লক্ষ্য, যে ব্যক্তি আমাদের কাছে অতিক্রম করবে ওই ব্যক্তি তাকে কিন্তু দান করবে, ওই ব্যক্তি বলে আমার কাছে কিছু নেই, তখন তারা বললো ভাই বলাও তুমি তো দুবাবান, তুমি যদি একটা মশা মানব করতে পারো তবুও মানব কম সাফার বাদাম দুবাবান, ওই ব্যক্তি একটা মাসি মানব করে দিল সফল লুস্তাবি লহু, আল্লাহ রাসূল বলছেন মনে করে ওই ব্যক্তিকে ছেড়ে দেবে দাও না তুমি মশাটা মানব করেছ, আল্লাহ রাসূল বলছেন দেখালাম না ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। ওই ব্যক্তি যদি ইতিপূর্বে সাত বছর ধরে আলুর করে যায় ওই আলু কি কোনো দাঁত দিলে মানে শেষ হয়ে যাবে, ওই মশা মানব করে দেয় সব শেষ হয়ে গেল। অনুরূপ ভাবে বলছেন দ্বিতীয় ব্যক্তির কথা, দ্বিতীয় ব্যক্তিকে বললো সেটা বললো না উপাদেবু সাইয়া ইল্লাল্লাহ, আমি আল্লাহ ব্যতীত অন্য কারণে মানব করতে পারি না, যতই পাপ থাক না কেন ওই একটা নাকি করার কারণ সিঁড়িকে বিরুদ্ধে থাকার কারণে মনে রাখতে হবে পীর পূজা দাস পূজা কবর পূজা খাম্পা পূজা কত রকমের আছে সবগুলো পরিষ্কার আসে, এ তরুণ ভাই তুমি যদি এক টাকা যদি ফুল কিনে ওই খাম্পার কাছে দিয়ে আসো অবশ্যই তুমি সেই করলে, পুরো মুসলিম তরুণ হঠাৎ করে 26 মার্চ 16 ডিসেম্বর ইত্যাদি 21 ফেব্রুয়ারি যে সমস্ত দিবস আছে দিবস পালন করা এক নম্বর কথা, শিল্প এর মধ্যে যে দিনটা পালন করা হয় ফুল দেওয়া হয় নগ্ন পদে হাঁটা হয় এটাও পরিষ্কার সে পুরো মুসলিম তরুণ এই শিল্পকে সাথে জড়িত থাকতে পারে না। হ্যাঁ সালাম গর্ব তারপর বাংলাদেশের স্বাধীনতার জন্য কি বলে ভাষা আন্দোলনের জন্য বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে স্বাগত জানাই, তার জন্য একটি বার দোয়া করুন এই বাংলার জন্য বাংলা ভাষার জন্য তারা শহীদ রক্ত দিয়ে চালন করবে আমরা কাছে করে বলতে না এটা বলো, কিন্তু ওই খাম্বার কাছে যারা নবনব করেন এটা কাছে হিন্দু বলেন ইব্রাহিমের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন আজকে বলতে না আপনি তারা ছিল আলহামদুলিল্লাহ শুনুন আপনার এই খাম্পার কাছে দাঁড়িয়ে আপনি নিরাপদ মানুষ কি করবেন
আব্বাকে এমন ধমক দিয়ে দিলেন, ইব্রাহিম ওয়াদা করলেন অবশ্যই আমি দেখে ছাড়ব। পরে বলতে যুদ্ধা সবার মেলায় চলে গেছে, এই যে সব সাবার চলে আসবে যুদ্ধে খুশি বলতেন খুশি গরু খাই। এই যুবকের খুশি একবারে মূর্তি গুলোকে ভেঙে সব ঘুষি মনে হয়ে জিল্লা কাবিগান করোনা বাদ দিয়ে সবগুলো থেকে দুর্বার করে দিয়েছে। মুসলিম সমাজের একাই যুদ্ধ
একশত চারো নিঃশ্বাস
বলুন আমারও বিশ্বাস, আল্লাহ রাসূল বলছেন আলী শুনো মক্কা মদিনার পৃথিবীর বুকে যত ছবি এবং মূর্তি রয়েছে সবগুলোকে ভেঙে তুমি খান খান করে দিবে এবং যত উঁচু কবর রয়েছে মাটির সঙ্গে একবারে মিশিয়ে সেই উঁচু কবর থাকবে না, কবর তো নির্মাণ করা থাকবে কবর থাকবে না, কবর কেউ পাকা করবেন না করা কবর পাকা সিঁড়ি অন্তর্ভুক্ত। এটা বললেন খালেদ বিন ওয়ালিদকে বললেন খালেদ তুমি চলে যাও পাহাড়ের দিকে, পাহাড়ের দিকে খালেদ রাদিয়াল্লাহু গেলেন, যাওয়ার পরে দেখছেন যে পৃথিবী অবস্থা সেখানে কুত্তার বাসা রয়েছে, আল্লাহ আল্লাহ চিন্তা ভাবনা রাতের উপরে একটা ঘর রয়েছে, এই ঘরের মধ্যে একটা মুস্তা খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ভাবনা ঘাস করে কেটে পেট রেখেছেন, যাওয়ার পরে ঘরটাকে ফেটে দিলেন, দিয়ে আল্লাহ করে তারা গিয়ে বললেন
আমি তাদেরকে ধন্যবাদ দিয়েছি রাজশাহীতে,
আমি আপনাদের সামনে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন বড় জানাচ্ছি। গোটা দেশ থেকে সাতাশটি আকিদা, দশটি হাদিস, দাগরণী, ইসলামী জ্ঞান, সাধারণ জ্ঞান, এইগুলোর প্রতিযোগিতায় টিকা করে বসছিলাম। এরপর আপনাদের এখানকার সন্তানগুলি আজকে আমিরুল আমাদের কাছ থেকে তার পুরস্কার নিয়ে আসছে। অনেকগুলো আপনারা হয়তো দেখেননি, আমি বলবো মাসিক আত্মাহারি প্রত্যেকটি পরিবারের জন্য ফরজ ভূমিকা পালন করে থাকে, প্রত্যেকে কেনার চেষ্টা করবেন। সেই সাথে খালাস রাসুল কেনার মাধ্যমে খালাসকে পরিশুদ্ধ করো অনেক ভাবে কিনা আমুল পরিবার নিজে এবং পরিবারকে সংশোধন করার জন্য আমাদের যে সমস্ত বইগুলি আসছে সেই বইগুলো পড়ার চেষ্টা করুন। আদর্শ পরিবার, আদর্শ নারী, বড় আসবে উত্তাদের অনেকগুলো বই আছে, এখানে আপনি কিছু বই বিক্রি হচ্ছে, প্রত্যেকের বই কিনে নেওয়ার চেষ্টা করবেন। মানুষ যেন সঠিক পথে আছে সেই চেষ্টা অবস্থানে রাখুন। আমি সকলকে আমার কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ বাংলাদেশ যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক
রবির।